হ্যালো এভরিওয়ান, স্বাগতম সবাইকে স্লাইস অফ ক্রিকেট পডকাস্টে। আগামীকাল থেকে অর্থাৎ 15 মে থেকে শুরু হনতে যাচ্ছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার 2 ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজের প্রথম ম্যাচটি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুরে। বর্তমান টেস্ট র্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কা 7 নম্বরে রয়েছে এবং বাংলাদেশের অবস্থান এখন 9 নম্বরে। দুই দলের মধ্যকার এই সিরিজটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেই আশা করা যায়। এই টেস্ট সিরিজের প্রিভিউ নিয়ে আছি আমি তানজিময়ন
এবং আমি আব্দুল আহাদ।
স্লাইস অফ ক্রিকেট, বাংলায় ক্রিকেট পডকাস্ট। এই টেস্ট সিরিজটি ICC ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ 2021-23 অন্তর্ভুক্ত। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত বাংলাদেশ 3টি সিরিজ খেলে ফেলেছে, যার মধ্যে গত বছরের নভেম্বরে ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ 2-0 পরাজিত হয়েছে। এবছরের জানুয়ারিতে নিউজিল্যান্ডে গিয়ে আমরা প্রথম টেস্টে জয়লাভ করি, পরবর্তীতে দ্বিতীয় টেস্টে আমরা পরাজিত হই, 1-1 সিরিজ সমতায় ছিল। এবং এবছরের মার্চ এপ্রিলে সাউথ আফ্রিকায় আমরা 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাই, সেখানে আমরা 2-0 পরাজিত হই। অর্থাৎ এখন পর্যন্ত মোট 6 ম্যাচে 1টি জয় ও 5টি পরাজয় নিয়ে টোটাল আমাদের পয়েন্ট এখন 12 এবং আমরা পয়েন্ট টেবিলের 9টি দলের মধ্যে অষ্টম স্থানে রয়েছি। পক্ষান্তরে শ্রীলঙ্কা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বর্তমানে 5-এ রয়েছে, তাদের পয়েন্ট সংখ্যা 24। তারা এখন পর্যন্ত হোমে 1টি সিরিজ খেলেছে, যেটিতে তারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2-0 সিরিজ জিতে নেয় এবং এবছরের মার্চে তারা ইন্ডিয়া সফরে যায়, যেখানে 2 টেস্টের 2টিতেই তারা পরাজিত হয়।
বাংলাদেশ এবং শ্রীলঙ্কা এতদিনে 22 বার মুখোমুখি হয়েছে, যে 22 টেস্টের মধ্যে বাংলাদেশ কেবলমাত্র 1টি টেস্টে জয়লাভ করতে সক্ষম হয়েছে, 4টি টেস্ট ড্র করেছে এবং 17টি ম্যাচেই হচ্ছে কিন্তু বাংলাদেশ হেরেছে। যদিও বাংলাদেশ দল গত কয়েক বছরে আস্তে আস্তে টেস্ট ক্রিকেটের সাথে অভ্যস্ত হচ্ছে, কিছু ম্যাচ জিততে সক্ষম হচ্ছে এবং শ্রীলঙ্কাও কিন্তু তাদের আগে সেই দৌরত্ব এখনো বজায় রাখতে পারেনি, তারপরেও যদি আমরা দেখি যে গত 3টা সিরিজ বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার, সেখানে কিন্তু বাংলাদেশ ওই যে বললাম যে প্রথম ম্যাচ জিতেছে, 1টি ম্যাচ জিতেছে, সেই 6টি ম্যাচের মধ্যে হচ্ছে গিয়ে 2টি ম্যাচ ড্র করতে সক্ষম হয়েছে, কিন্তু তারপরেও শ্রীলঙ্কা কিন্তু এখন সবচেয়ে তাদের ব্যাড প্যাচের মধ্যে দিয়ে যাচ্ছে, সবচেয়ে বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু তারা হচ্ছে 3টি ম্যাচ হচ্ছে বাংলাদেশের সাথে জিতেছে 6টির মধ্যে। বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যকার যে লাস্ট 3টি সিরিজ হয়েছে, তার মধ্যে 2021 সালে যেটি শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হয়, সেখানে বাংলাদেশ 1টি টেস্ট ড্র করতে সক্ষম হয় এবং 1টি টেস্ট হারে, যে কারণে সিরিজটি হচ্ছে গিয়ে 1-0 শেষ হয়। তার আগের সিরিজ ছিল 2018 সালে, যেটা বাংলাদেশের মাটিতে হয়েছিল এবং এই টেস্টেও কিন্তু এই সিরিজেও কিন্তু বাংলাদেশ 1টি টেস্ট ড্র করতে সক্ষম হয়েছিল, কিন্তু আরেকটি ম্যাচে হেরে এটিও 1-0 হচ্ছে সিরিজটি শেষ হয়। বাংলাদেশ যে জয়টি পেয়েছিল সেটি কিন্তু শ্রীলঙ্কার মাটিতে 2017 সালে, সেখানে কিন্তু 2 ম্যাচের সিরিজ ছিল এবং 1টি ম্যাচে বাংলাদেশ জিতে এবং 1টি ম্যাচ শ্রীলঙ্কা জিতে, যে কারণে হচ্ছে যে প্রথমবার আমরা শ্রীলঙ্কার সাথে কোন একটা টেস্ট সিরিজ ড্র করতে সক্ষম হই।
বাংলাদেশের এই সিরিজের স্কোয়াডের দিকে যদি আমরা দেখি, প্রথমে 16 সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছিল, সেখানে শরীফুল ইসলামকে দলে রাখা হয়েছিল এই শর্তে যে তিনি যদি ফিট থাকেন তাহলে দলের সাথে খেলবেন। তার একটি সার্জারি করার কথা হচ্ছিল, যদিও পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হয় যে বর্তমানে সার্জারিটি করা হবে না এবং তিনি কিন্তু কিছুদিন আগে DPL-ও 1-2 ম্যাচ খেলেছেন। যদিও একেবারে ম্যাচের আগ মুহূর্তে আসলে চূড়ান্ত সিদ্ধান্তটি নেওয়া হবে যে তার ফিটনেস লেভেল কি অবস্থায় আছে এবং তিনি ম্যাচটি খেলার জন্য বিবেচিত হবেন কিনা। পাশাপাশি প্রথমে ঘোষিত 16 সদস্যের দল থেকে বাদ পড়েছেন মেহেদী মিরাজ, যিনি DPL এর একটা ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে হাতে ব্যথা পান এবং ওই ইঞ্জুরির কারণে তিনি আসলে সিরিজের প্রথম ম্যাচটি মিস করবেন। তার পরিবর্তে দলে যোগ দিয়েছেন আরেক অফ স্পিনার নাইম হাসান এবং আরেকজন প্লেয়ার সাকিব আল হাসান, যিনি বিগত 2-3টি টেস্ট সিরিজে এই দলের সাথে ছিলেন না নানা কারণে। তিনি কিন্তু এই সিরিজের দলে ছিলেন প্রাথমিকভাবে। কয়েকদিন আগে তিনি কোভিড পজিটিভ হয়েছিলেন, যার ফলে তার প্রথম টেস্ট খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছিল এবং গতকাল তিনি কোভিড নেগেটিভ হন। এখন তিনি দলের সাথে খেলার জন্য অ্যাভেলেবেল আছেন, যদিও কোচ জানিয়েছেন যে তার ফিটনেস লেভেল কি অবস্থায় আছে সেটি বিবেচনা করে আসলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে যে তাকে প্রথম টেস্টের দলে অন্তর্ভুক্ত করা হবে কিনা। বাংলাদেশের ব্যাটিং ইউনিটে রয়েছেন যথারীতি তামিম ইকবাল, মমিনুল হক ক্যাপ্টেন, মুশফিকুর রহিম, উইকেট কিপার হিসেবে আছেন লিটন দাস। পাশাপাশি তামিমের সাথে ওপেন করবেন খুব সম্ভবত মাহমুদুল হাসান জয়। টপ অর্ডারে রয়েছেন নাজমুল হোসেন শান্ত, এছাড়া ব্যাটসম্যানদের মধ্যে রয়েছেন ইয়াসির আলী, মোসাদ্দেক হোসেন এবং বিকল্প উইকেট রক্ষক হিসাবে রয়েছেন নুরুল হাসান। অলরাউন্ডার সাকিব আল হাসান রয়েছেন। আমাদের বোলিং ইউনিটের দিকে যদি দেখি, দুজন স্পেশালিস্ট স্পিনার রয়েছেন স্কোয়াডে, তাইজুল ইসলাম এবং নাইম হাসান। তাইজুল ইসলাম অবধারিতভাবেই খেলবেন যদি তিনি ফিটনেস বা অন্য কোনো সমস্যা না হয়। তাইজুলের সাথে আমরা যদি সাকিব আল হাসানকে পাই তাহলে তিন স্পিনার নিয়ে খেলবেন কিনা ম্যানেজমেন্টের সেই সিদ্ধান্তের উপর আসলে নির্ভর করবে যে নাইম হাসান একাদশে থাকবেন কিনা। পেসারদের মধ্যে খালিদ আহমেদ এবং ইবাদত হোসেন রয়েছেন, যারা বিগত 2টি সিরিজে মোটামুটি ভালো বল করেছেন। এছাড়া নবাগত 2 পেসার শহীদুল ইসলাম এবং রেজাউর রহমান রাজা, তারা অভিষেকের অপেক্ষায় রয়েছেন, যদিও তাদের একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম। অন্যদিকে শ্রীলঙ্কার স্কোয়াডের দিকে যদি আমরা দেখি, শ্রীলঙ্কা কিন্তু তাদের আগের সিরিজের দল থেকে 8টি পরিবর্তন এনেছে দলে। শ্রীলঙ্কান টিমের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে তাদের বোলিং লাইন আপটা কিন্তু একেবারেই অনভিজ্ঞ। তাদের অন্যতম পেসার সুরাঙ্গাল আকমল, যিনি কয়েকদিন আগেই আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। পাশাপাশি তাদের 2 রেগুলার পেসার লাহিরু কুমারা এবং দুষ্মন্ত তামিরা, তাদেরকেও আসলে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড আপাতত টেস্ট ক্রিকেট থেকে রেস্ট দিয়েছে। সামনে আসন্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে তাদেরকে রেস্ট দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের দলে লাহিরু থিরিমান্না, অভিজ্ঞ ব্যাটসম্যান, তিনি কিন্তু যদিও স্কোয়াডে থাকার কথা ছিল তবে তিনি নিজেই স্কোয়াড থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন পারিবারিক কারণে। নতুন 4 প্লেয়ার শ্রীলঙ্কার দলের অভিষেকের অপেক্ষায় রয়েছেন 18 স্কোয়াডে। ব্যাটিং লাইন আপে দলের ভরসার প্রতীক হয়ে থাকবেন ক্যাপ্টেন দিমুথ করুণারত্নে, পাশাপাশি কুশল মেন্ডিস, দীনেশ চান্দিমাল, অ্যাঞ্জুলা ম্যাথুস, এরা কিন্তু রয়েছেন ব্যাটিং লাইন আপে। সব মিলিয়ে ব্যাটিং লাইন আপে কিন্তু বেশ একটা অভিজ্ঞতার সমন্বয় রয়েছে শ্রীলঙ্কান টিমে। অলরাউন্ডারদের মধ্যে রয়েছেন ধনঞ্জয় দি সিলভা, পাশাপাশি রয়েছেন রামেশ মেন্ডিস এবং নবাগত কামিন্দু মেন্ডিস। তারা দুইজনে কিন্তু ব্যাটিংয়ের পাশাপাশি টুকটাক অফ স্পিন করতে পারেন দলের প্রয়োজন হলে। উইকেট রক্ষকের ভূমিকা পালন করবেন ডিকোয়ালা, পাশাপাশি বিকল্প উইকেট রক্ষক হিসেবে আছেন কামিল মিশ্রা, যিনিও এর আগে আন্তর্জাতিক টেস্ট খেলেননি। শ্রীলঙ্কান পেস লাইন আপের নেতৃত্ব দিবেন বিশ্ব ফার্নান্দো, যার আসলে মাত্র 16টি টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে। তার সাথে পেসার হিসেবে থাকবেন আশিতা ফার্নান্দো, এবং অনেকদিন পরে দলে সুযোগ পেয়েছেন কাসুন রাজিতা, যিনি লাস্ট টেস্ট খেলেছিলেন 2020-এর ডিসেম্বরে। অভিষেকের অপেক্ষায় আছেন লেফটি পেসার দিলশান মাদুশাঙ্কা, এছাড়া রয়েছেন চামিকা করুণারত্ন। স্পিন অ্যাটাকের নেতৃত্ব দিবেন লাসিথ এমবুলদেনিয়া, যিনিও আসলে খুব বেশি টেস্ট খেলার অভিজ্ঞতা নেই। তার সাথে রয়েছেন প্রবীণ জয়াবিক্রম এবং অভিষেকের অপেক্ষায় থাকা লেগ স্পিনার সুমিন্দা লাকসন। তো আহাত, তোর কাছে প্রথমে যে বিষয়টাতে আসবো সেটা হলো বাংলাদেশের ব্যাটিং লাইন আপ নিয়ে। বাংলাদেশের ব্যাটিং লাইন আপে কিন্তু আমরা যদি লাস্ট দু তিনটা সিরিজ দেখি, বাংলাদেশের ব্যাটিংই কিন্তু বাংলাদেশের টেস্ট দলের বর্তমানে সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। তো বাংলাদেশের যে ব্যাটিং লাইন আপ, সেখানে মমিনুল হক ও মুশফিকুর রহিমের যে রিসেন্ট ফর্ম কতটুকু দুশ্চিন্তার কারণ হতে পারে সেটি বাংলাদেশ টিমের জন্য, তোর কি মনে হয়?
অবশ্যই বাংলাদেশ টিমে ব্যাটিং ফর্ম অবশ্যই হচ্ছে কি সবচেয়ে চিন্তার বিষয় বর্তমানে, যেহেতু হচ্ছে কি আমরা লাস্ট টেস্ট সিরিজটা সাউথ আফ্রিকাতে খেলে আসলাম, এবং সাউথ আফ্রিকাতে কিন্তু আমরা দুটো টেস্ট খেলেছি, দুটোরই ফোর্থ ইনিংসে আমাদেরকে ব্যাট করতে হয়েছে, এবং আমরা কিন্তু টু টু ডিজিটস টেস্ট ক্রিকেটে এটা কিন্তু সাধারণত হয় না যে পর পর দুটো টেস্টে কিন্তু আমরা হচ্ছে কি বিলো 100 রান অল আউট হয়ে গেছি। তার মানে আমাদেরকে বুঝতেই হবে যে হচ্ছে আমাদের ব্যাটিং ফর্ম, ওভারঅল ব্যাটিং ফর্ম, শুধুমাত্র একজন বা দুইজন প্লেয়ার না, সবারই কিন্তু ব্যাটিং ফর্মে কিছুটা সমস্যা আছে। যদি হচ্ছে গিয়ে আমাকে বলতে হয় যে আমরা সবচেয়ে বেশি টেস্ট ক্রিকেটে হচ্ছে কোন দুইজন ব্যাটসম্যানের উপর রিলাই করি, আমরা কিন্তু রিলাই করি হচ্ছে গিয়ে আমরা আগে যাকে হচ্ছে গিয়ে বাংলার ব্র্যাডম্যান হিসেবে ডাকতাম, সেই মমিনুল হক। তিনি কিন্তু হচ্ছে গিয়ে লাস্ট কয়েকটি টেস্টেই হচ্ছে গিয়ে কোনো ধরনের কোনো রান করতে পারছেন না। লাস্ট 6 টেস্টে তার রানের সংখ্যা মাত্র 165, অ্যাভারেজ মাত্র 15, একটা 50 করেছেন, যদিও 50টি তিনি নিউজিল্যান্ডের মাটিতে করেছেন, একটি ভালো ইনিংস ছিল। তাছাড়া কিন্তু হচ্ছে গিয়ে তার বলার মতো কোনো স্কোর নেই গত 6 টেস্টের মধ্যে। এছাড়া আমরা আরেকজনের উপর যার উপর রিলাই করি, আমাদের মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম, তিনি কিন্তু হচ্ছে গিয়ে লাস্ট 5 ম্যাচে হচ্ছে গিয়ে রান করেছেন কেবলমাত্র 236, হুইচ ইজ ভেরি আনলাইক অফ মুশফিকুর রহিম, কারণ আমরা জানি যে তিনি অনেকদিন ধরেই কিন্তু হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের এই যে মিডল অর্ডারের স্তম্ভ, তিনি কিন্তু হচ্ছে গিয়ে সেই স্তম্ভের দায়িত্বটা পালন করছিলেন, কিন্তু আমরা কিন্তু হচ্ছে তার কাছ থেকেও কোনো ধরনের কোনো সাপোর্ট পাচ্ছি না। আমরা টেস্ট সিরিজটা নিউজিল্যান্ডে যে একটি ম্যাচ জিততে সক্ষম হয়েছিলাম সেটি কিন্তু আমাদেরকে জিতিয়েছিলেন বোলাররা, আমাদের ব্যাটসম্যানরা সাপোর্ট দিয়েছেন। মাহমুদুল হাসান জয়ের কথা বলতে হয়, তিনি কিন্তু সেই ম্যাচে 70 রান করেছিলেন, কিংবা ওই ম্যাচে কিন্তু মমিনুল হকও কিছু রান করেছিলেন, কিন্তু আদারওয়াইজ কিন্তু হচ্ছে কি আমাদের ব্যাটিং ফর্ম হচ্ছে সবারই খারাপ, কেবলমাত্র হচ্ছে তামিম ইকবাল ছাড়া। তামিম ইকবাল তিনি কিন্তু হচ্ছে গিয়ে গত 15 টেস্টেই প্রায় 50 গড়ে হচ্ছে গিয়ে ব্যাটিং করে যাচ্ছেন, এবং তিনি কিন্তু বেশ হাত খুলে খেলছেন, মানে সাধারণত ট্রেডিশনাল টেস্ট ক্রিকেটে যেরকম খেলা হয় তিনি কিন্তু সেরকম খেলছেন না, তিনি যখনই খারাপ বল পাচ্ছেন তিনি কিন্তু বেশ চালিয়ে খেলার চেষ্টা করছেন। তামিম ইকবাল তিনি কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যাটসম্যান হবেন, যেহেতু সাগরিকায় খেলা, চট্টগ্রামে খেলা, আমি আশা করছি যে মমিনুল হক তিনি তিনি তার টেস্ট ক্যারিয়ারে যে 11টি সেঞ্চুরি করেছেন তার মধ্যে তিনি 9টি সেঞ্চুরি কিন্তু এই সাগরিকা চিটাগাং এ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে করেছেন। সেক্ষেত্রে আমার ধারণা যে এবারও হয়তো হচ্ছে গিয়ে আমরা মমিনুলের ব্যাট থেকে প্রচুর রান দেখতে পাবো। সাথে সাথে হচ্ছে গিয়ে যতটুকু জানি যে টিম ম্যানেজমেন্টের কাছ থেকে জানানো হয়েছে যে এবারের যে উইকেটটি বানানো হবে, উইকেটটি কিছুটা ব্যাটিং বান্ধব উইকেট হবে, সেক্ষেত্রে আমরা আশা রাখতেই পারি যে হচ্ছে গিয়ে আমাদের ব্যাটসম্যানরা হচ্ছে গিয়ে ফর্মে আসবেন। কিন্তু আমার যেটা হচ্ছে কি সবচেয়ে বেশি ভয়ের বিষয় যে যদিও হচ্ছে আমরা দেখছি যে শ্রীলঙ্কা কিন্তু কিছু আনকোড়া প্লেয়ার বা আনকোড়া পেসারদের নিয়ে খেলতে এসেছে, কিন্তু তারপরেও আমাদেরও যে পেস বোলিং যে অ্যাটাক সেটাই যে খুব বেশি ভালো বা খুব বেশি অভিজ্ঞ সে কথাও কিন্তু বলার সুযোগ নেই। আমাদের খালিদ এবং এবাদত বা শরীফুল যাদের কথাই বলি না কেন, তারা কিন্তু হচ্ছে দেশের বাইরে কিন্তু বেশ কয়েকটা ম্যাচে অসাধারণ বোলিং করেছেন, কিন্তু আমরা যদি তাদের দেশের মাটিতে হচ্ছে কি পরিসংখ্যান বিবেচনায় নেই, মানে যাচ্ছে তাই অবস্থা, মানে একেবারে থার্ড ক্লাস পেসারদের যেরকম স্ট্যাটিস্টিক্স থাকে, আমরা কিন্তু খালেদ এবং এবাদতের সেই ধরনের স্ট্যাটিস্টিক্স দেখবো যদি দেশের মাটিতে হচ্ছে গিয়ে তাদের পরিসংখ্যানটা বিবেচনায় আনি। আমার এই ম্যাচে যে আশাটুকু থাকবে, আমি রেজাউর রহমান রাজাকে বোলিং করতে দেখেছি, তিনি কিন্তু দেশের মাটিতেই তিনি যে ম্যাচগুলো খেলেছেন ডিপিএল এ কিংবা হচ্ছে বিপিএল এ যে কয়েক ম্যাচ দেখার সুযোগ হয়েছিল সেখানে কিন্তু আমরা দেখেছি যে তার বল কিন্তু বেশ স্কিড করে এবং তিনি কিন্তু একটা এক্সট্রা বাউন্স হচ্ছে গিয়ে পিচ থেকে হচ্ছে এক্সট্রাক্ট করতে সক্ষম হন। আমার আমার দৃষ্টিতে এই ধরনের একজন বোলার কিন্তু হচ্ছে গিয়ে দরকার আছে, এবং আমরা সাধারণত হচ্ছে গিয়ে যে যে ধরনের সিমার হচ্ছে গিয়ে সাধারণত টেস্ট ক্রিকেটে খুঁজে থাকি, যে হচ্ছে অনবরত একটা কনসিস্টেন্ট লাইন লেন্থ মেনটেন করে বলিং করতে পারবেন, এই রেজাউর রহমান রাজাকে আমার সেরকমই একজন বলার মনে হয়েছে। আমি সেক্ষেত্রে মনে করি যেহেতু হচ্ছে গিয়ে খালেদ এবং এবাদত দেশের মাটিতে বেশ কিছু ম্যাচ খেলার পরেও হচ্ছে গিয়ে এনাফ সাপোর্ট দিতে পারছেন না, নতুন কাউকে যদি হচ্ছে গিয়ে এই ম্যাচে সুযোগ দেওয়া হয় আমার মনে হয় সেটিও ভালো হবে।
প্রসঙ্গত এখানে তোকে একটা প্রশ্ন করি, যে তোর কি মনে হয় যে চট্টগ্রামের মাঠে আমরা কয়জন পেসার নিয়ে খেলতে নামবো? এবং পাশাপাশি আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে, সাকিব আল হাসান যদি দলে থাকে তাহলে তাকে বাদে আমরা কয়জন বোলার নিয়ে খেলতে নামবো বলে তোর মনে হয়, এবং এই বোলারদের মধ্যে কারা দলে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে তুই মনে করিস?
আমাদের বর্তমানে পেস বোলিং কোচ হচ্ছেন অ্যালন ডোনাল্ড, সাউথ আফ্রিকান লেজেন্ড। আমি জানি যে তিনি কি মানসিকতার খেলোয়াড় এবং কোচ, তিনি প্রেস ব্রিফিং এও বেশ কয়েকবার করে হচ্ছে গিয়ে কথা বলছেন বা বিভিন্ন গণমাধ্যমেও কিন্তু এই খবরগুলো বারবার উঠে এসেছে যে তিনি পেসারদেরকে হচ্ছে গিয়ে নতুন বলে বল করার জন্য বা নতুন বলে একটা ভালো লেন্থে বল করার জন্য বারবার হচ্ছে গিয়ে বলছেন, নতুন বল কে ব্যবহার করার যে বিভিন্ন পায়তারা সেটি কিন্তু তিনি বলে দিচ্ছেন। সেক্ষেত্রে আমার ধারণা যে যদি হচ্ছে গিয়ে বাংলাদেশ দলের হেড বোলিং কোচ যদি হচ্ছে গিয়ে এই ধরনের মেন্টালিটিতে থাকেন, যে হচ্ছে গিয়ে আমরা কিন্তু সবসময় জানি যে হচ্ছে গিয়ে ম্যাচ জিতাবে কিন্তু আমাকে বলার হাই, সেক্ষেত্রে আমি সবসময় চাই যে বাংলাদেশ যেন হচ্ছে গিয়ে 5 জন বোলার নিয়ে হচ্ছে গিয়ে টেস্টটা খেলতে নামে। কিন্তু এখানে যে বিষয়টা দাঁড়ায় যে হচ্ছে গিয়ে সাকিব আল হাসানের অ্যাভেলেবিলিটি, সাকিব যদি হচ্ছে গিয়ে আসলে থাকেন তাহলে কিন্তু পুরো বিষয়টা হচ্ছে গিয়ে একেবারে সহজ হয়ে যায়, কারণ সাকিব থাকলে কিন্তু হচ্ছে গিয়ে আমরা সাকিব সহ 7 ব্যাটসম্যান এবং 4 বোলার নিয়ে খেলতে নামলেও কিন্তু আমাদের খুব একটা সমস্যা হয় না। সাথে এতদিন পর্যন্ত হচ্ছে কিন্তু আমরা ওই 7 ব্যাটসম্যানের বাইরে কিন্তু মেহেদি হাসান মিরাজকে পাচ্ছিলাম, যিনি কিন্তু ব্যাটিং এ আমাদেরকে বেশ সাপোর্ট দিচ্ছিলেন। এবার যদি হচ্ছে সাকিবকে না পাওয়া যায় সেক্ষেত্রে আমার মনে হয় যে মোসাদ্দেক হোসেনকে হচ্ছে গিয়ে সুযোগ দেওয়া যেতে পারে, তিনি কিন্তু তার কিন্তু যে প্রথম শ্রেণীর গড় সেটি কিন্তু 50-এর বেশি, এবং আমরা জানি যে হচ্ছে তিনি কিন্তু একজন ক্যাপাবল ব্যাটসম্যান, এবং সাথে সাথে তিনি কিন্তু বলটাও যে খুব একটা খারাপ করেন এমনও না, সেক্ষেত্রে হয়তো একদম সাকিব আল হাসান না হলেও তার কিছুটা হলেও হয়তো হচ্ছে একটা রিপ্লেসমেন্ট পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে যদি আমি চিন্তা করি শুরু থেকে যে তামিম ইকবাল, তামিমের সাথে হচ্ছে কি সম্ভবত মাহমুদুল হাসান জয় ওপেন করবেন, তারপরে নাজমুল হাসান শান্ত, এরপরে আমার মমিনুল হক, মমিনুল হকের পরে হচ্ছেন গিয়ে মুশফিকুর রহিম, মুশফিকুর রহিমের পরে আমি যতটুকু শুনেছি টিম ম্যানেজমেন্ট থেকে আশা করা হচ্ছে যে লিটনকে 7 নম্বরে না খেলিয়ে হয়তো 6 নম্বরে খেলানো হতে পারে, সেক্ষেত্রে হয়তো লিটন হচ্ছে গিয়ে 6 নম্বরে ব্যাটিং করবেন। একটা স্পট ফাঁকা থাকে 7 নম্বর স্পটটা। আমি যদি বোলারদের কথা চিন্তা করি তাহলে হয়তো এই ম্যাচে আমি জানি না যে রেজাউর রহমান রাজার কতটুকু সুযোগ আছে, তারপরেও আমি ধরে নিচ্ছি যে যদি একজন হন হচ্ছে রেজাউর রহমান রাজা, খালেদ কিন্তু হচ্ছে গিয়ে বাই ফার হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ভালো বলার ছিলেন সাউথ আফ্রিকাতে, সেই ক্ষেত্রে আই উইল গো উইথ খালেদ আহমেদ। সো খালেদ আহমেদ এবং খালেদ আহমেদ এবং হচ্ছে গিয়ে রেজাউর রহমান রাজা, এই দুইজন, আর ওইদিকে 6 জন, এর সাথে হয়তো হচ্ছে কি আমার 2টা স্পিনার অবশ্যই লাগবে। সেই 2জন স্পিনার অবশ্যই একজন হচ্ছে কি তাইজুল ইসলাম এবং আর একজন হয়তো নাইম, নাইম হয়তো খেলে যাবেন। একটা জায়গায় শুধুমাত্র বাকি থাকে, এই জায়গাটা আইদার হচ্ছে গিয়ে সাকিব আল হাসান খেলবেন অথবা হচ্ছে গিয়ে মোসাদ্দেক হোসেন খেলবেন।
আমরা যদি শ্রীলঙ্কান টিমের ব্যাটিং অর্ডারের দিকে দেখি, তাদের ওপেন করবেন ক্যাপ্টেন করুণারত্নের সাথে, খুব সম্ভবত কুশল ম্যান্ডিস। করুণারত্নে কিন্তু বাংলাদেশের সর্বশেষ শ্রীলঙ্কার যে সফর ছিল 2021-এ, সেখানে কিন্তু তিনি প্রথম ইনিংসের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে 244 রানের একটি ইনিংস খেলেছিলেন এবং দ্বিতীয় ম্যাচেও কিন্তু তিনি 2 ইনিংসে একটি 50 এবং একটি সেঞ্চুরি পেয়েছেন। করুণারত্নে সম্প্রতি ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটেও ইয়র্কশায়ার হয়ে কিছু ম্যাচ খেলে তারপর বাংলাদেশে এসেছেন, তিনি মোটামুটি খেলার মধ্যেই আছেন এবং তিনি কিন্তু হবেন নিঃসন্দেহে শ্রীলঙ্কান দলের সবচেয়ে নির্ভরতার জায়গা। তার পাশাপাশি আমি দিনেশ চান্দিমালের ক্যারিয়ারের একটা স্ট্যাট যদি দেই, তার ক্যারিয়ারের এখন পর্যন্ত তিনি 64টি ম্যাচ খেলেছেন এবং তার এভারেজ হচ্ছে 39.41, কিন্তু বাংলাদেশের বিপক্ষে তিনি এখন পর্যন্ত 8 ম্যাচে 12 ইনিংস ব্যাটিং করেছেন এবং এই 12 ইনিংসে তার রান হচ্ছে 700, যেখানে এভারেজ হচ্ছে 77.78, অর্থাৎ প্রায় 80-র কাছাকাছি এভারেজ। এবং এই 12 ইনিংসের মধ্যে তিনি 4টি 100 এবং 2টি 50 করেছেন, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে দিনেশ চান্দিমাল কিন্তু বাংলাদেশকে পেলে তার ব্যাট বেশ জ্বলে উঠে এবং এই সিরিজেও কিন্তু বাংলাদেশের জন্য তিনি একটি বড় থ্রেট হতে পারেন। কুশল ম্যান্ডিস, তিনি যদিও খুব ক্যাপাবল একজন ব্যাটসম্যান, তার সাম্প্রতিক ফর্ম কিন্তু খুব একটা ভালো না। তিনি গত বছরের জানুয়ারিতে সাউথ আফ্রিকা সিরিজে বেশ বাজে ব্যাটিং করেছিলেন, ওই সিরিজে 4 ইনিংসের 3টিতেই তিনি 0 রানে আউট হয়েছিলেন। এরপর তিনি দলে জায়গা হারান এবং 2021-এ জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে খেলার পরে ওই বছরে তিনি আর টেস্ট দলে সুযোগ পাননি। পরবর্তীতে এই বছরের মার্চে ইন্ডিয়ার বিপক্ষে তিনি একটি ম্যাচে খেলেছিলেন, যদিও তার সাম্প্রতিক ফর্ম খুব একটা ভালো না, তবে তিনি কিন্তু মোটামুটি অভিজ্ঞ একজন প্লেয়ার এবং ইন্টারন্যাশনাল এরিনাতে তার বেশ কিছু ভালো ইনিংস রয়েছে। পাশাপাশি অ্যাঞ্জেলো ম্যাথুসের কথা বলতে হবে, অভিজ্ঞ একজন ব্যাটসম্যান। দুই দলের আমরা যদি কম্পেয়ার করি তাহলে কিন্তু দেখবো যে দুই দলেরই কিন্তু ব্যাটিং লাইন আপে বেশ কিছু অভিজ্ঞ প্লেয়ার রয়েছে, যারা আসলে নিজেদের দিনে যে কোনো প্রতিপক্ষের বিপক্ষেই আসলে ম্যাচ ঘুরিয়ে দিতে সক্ষম। কিন্তু মজার ব্যাপার হচ্ছে দুই দলের সাম্প্রতিক টেস্টের পারফরমেন্সের দিকে যদি আমরা দেখি, দুই দলই কিন্তু তাদের ব্যাটিং লাইন আপ নিয়ে বেশ স্ট্রাগল করছে। সো এই সিরিজটা কিন্তু দুই দলের ব্যাটিং লাইন আপের মধ্যে যারা আসলে ভালো করবেন তাদেরই কিন্তু সিরিজটি জিতে নেওয়ার একটা বেশ ভালো সম্ভাবনা থাকবে। এবং বোলিং ইউনিটের কথা আগেও বলেছিলাম যে শ্রীলঙ্কা কিন্তু মোটামুটি অনভিজ্ঞ বোলারদের নিয়ে খেলতে এসেছে, কিন্তু এখানে আমি একটা পয়েন্ট যোগ করতে চাই যে আমরা সম্প্রতি সাউথ আফ্রিকা সিরিজে দেখেছি তাদের দুই স্পিনার সাইমন হারমার এবং কেশব মহারাজ, তারা কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানদের বেশ ভুগিয়েছে। এর একটু আগে যদি আমরা দেখি, সর্বশেষ ঘরের মাটিতে আমরা পাকিস্তানের বিপক্ষে যে টেস্ট সিরিজটি খেলেছিলাম, সেখানে কিন্তু পাকিস্তানের সাজিদ অফ স্পিনার, তিনিও কিন্তু বাংলাদেশ দলকে বেশ ভুগিয়েছেন। এবং এই শ্রীলঙ্কান দলও কিন্তু লাসিথ এমবুলদেনিয়া, তিনি কিন্তু বেশ প্রতিভাবান একজন বাঁহাতি স্পিনার এবং তাদের দলে অলরাউন্ডার হিসাবে ধনঞ্জয় দি সিলভা খেলবেন অবধারিতভাবে, তিনিও কিন্তু বেশ ভালো অফ স্পিন করেন। এই দুজনের পাশাপাশি হয়তো তারা আরেকজন স্পিনার নিয়েও খেলতে নামবেন, সেটা জয় বিক্রম হতে পারে, অথবা তাদের হাতে যেহেতু একটা লেগ স্পিনের অপশন রয়েছে, সো সেক্ষেত্রে আমি যদি সুমিন্দা লক্ষণকে অভিষিক্ত হতে দেখি তাহলেও খুব একটা অবাক হব না। তো এই যে শ্রীলঙ্কার যে স্পিন অ্যাটাক, সেটাকে মোকাবেলা করার জন্য বাংলাদেশ ব্যাটিং লাইন আপ কি ধরনের অ্যাপ্রোচ নিতে পারে বলে তুই মনে করো, বা আগের সিরিজের ভুলগুলো থেকে কি বাংলাদেশের ব্যাটসম্যানরা কোনো কিছুতে পরিবর্তন আনার চেষ্টা করবেন? যেটা সাধারণত আমরা ট্রেডিশনালি যেটা জানতাম যে বাংলাদেশি ব্যাটসম্যানরা পেসের বিপক্ষে দুর্বল, কিন্তু এখন কিন্তু আমরা দেখছি যে স্পিনের বিপক্ষে তারা কিন্তু বেশ সমস্যায় পড়ছেন।
গত কয়েকটা সিরিজে আসলেই মানে বাংলাদেশ দলের হচ্ছে যে ব্যাটিং, সেটি দেখে মনে হয়েছে যে খুবই আনকোড়া মানের ব্যাটিং। আমার যতটুকু ধারণা যে বাংলাদেশি ব্যাটসম্যানরা স্পিনের বিপক্ষে খেলতে গেলে হয়তো নিজেদেরকে কিছু তো ওভার কনফিডেন্ট ভাবে, যে সাধারণত যে আমরা পারসেপশনটা নিয়ে বড় হয়েছি যে বাংলাদেশিরা কিংবা হচ্ছে গিয়ে হোল সাবকন্টিনেন্টের প্লেয়াররা এরা সবসময় হচ্ছে গিয়ে স্পিনে ভালো করবে। আমরা জানি যে বাংলাদেশের পিচ এই স্পিনকে সাপোর্ট করে, আমাদের অবশ্যই হচ্ছে গিয়ে স্পিনকে হচ্ছে অন্য অন্য যে কোনো কান্ট্রি থেকে ভালো খেলার কথা। আমরা মিরপুরে খেলি, আমরা চট্টগ্রামে খেলি, এই সব জায়গার চেয়ে বল কোথাও বেশি হচ্ছে গিয়ে এত এত স্পিন সহায়ক হয় না কিন্তু, কিন্তু তারপরেও আমরা দেখছি যে হচ্ছে গিয়ে বাংলাদেশি ব্যাটসম্যানরা সফল হতে পারছেন না। এর পিছনে আমার যে কারণটা মনে হচ্ছে সেটি হচ্ছে গিয়ে ওভার কনফিডেন্ট এবং বলের মেরিট অনুযায়ী না খেলা। হর হামেশাই দেখি কিন্তু হচ্ছে গিয়ে আমাদের ব্যাটসম্যানরা তারা এই স্পিন বলে রিভার্স সুইপ খেলতে যাচ্ছেন, সামনে ডাউন দ্য ট্র্যাকে এসে উড়িয়ে মারতে চাচ্ছেন। এই ধরনের অ্যাপ্রোচ কিন্তু হচ্ছে টেস্ট ক্রিকেটের সাথে যায় না। আমার মনে হয় যে এই ধরনের শট খেলার প্রবণতা বাংলাদেশিদের মধ্যে তখনই এসেছে যখন হচ্ছে গিয়ে আমরা প্রতিপক্ষ বোলারদের বা প্রতিপক্ষ স্পিনারদের হালকার মধ্যে নিয়ে নিচ্ছি। প্রতিপক্ষ কিন্তু সবসময় হচ্ছে গিয়ে আমরা যেটা দেখেছি যে বাংলাদেশ কিন্তু সবসময় হচ্ছে গিয়ে এমন ভাবে খেলার চেষ্টা করে যাতে এমন এমন না যে হচ্ছে আমরা মেরিট অনুযায়ী খেললাম, বল বাই বল দেখলাম, সেশন বাই সেশন পার করলাম, এরকম কিন্তু হচ্ছে গিয়ে ব্যাটসম্যানদের অ্যাপ্রোচ থাকে না। ব্যাটসম্যানরা হচ্ছে গিয়ে বোলারের মেরিট অনুযায়ী হচ্ছে গিয়ে খেলতে চায়। সেক্ষেত্রে আমার যেটা ধারণা যে বোলারের মেরিট অনুযায়ী না খেলে যত যতক্ষণ পর্যন্ত হচ্ছে গিয়ে প্রত্যেকটা বলের মেরিট অনুযায়ী খেলা খেলা হবে বা ব্যাটসম্যানরা হচ্ছে গিয়ে প্রত্যেকটা বলকে বল বাই বল অ্যাপ্রোচ করবেন, প্রত্যেকটা বলকে তার মেরিট অনুযায়ী খেলবেন, ততক্ষণ পর্যন্ত হচ্ছে গিয়ে সব ঠিকঠাক থাকবে।
বাংলাদেশের বোলিং লাইন আপে যদি একটু আগে পেসারদের কথা বললি, তবে ব্যক্তিগতভাবে বাংলাদেশের বোলিং লাইন আপে এই সিরিজে আমার চোখ থাকবে আসলে তাইজুলের উপর, যেহেতু চট্টগ্রামে খেলা হচ্ছে, এই পিচে কিন্তু শেষ দুই দিন স্পিনাররা বেশ সহায়তা পেয়ে থাকেন এবং এবারও পাবেন। তো বাংলাদেশের স্পিন অ্যাটাকের নেতৃত্ব কিন্তু দিতে হবে তাইজুলকে, যেহেতু মিরাজ দলে নেই প্রথম টেস্টে, এবং সাকিব আল হাসান তিনি যদি শেষ পর্যন্ত খেলেন তাহলে তাইজুলের উপর থেকে দায়িত্বটা কিছুটা কমে যাবে। কিন্তু কোনো কারণে যদি আমরা সাকিবকে না পাই, তাহলে কিন্তু কি রোলটা তাইজুলকে প্লে করতে হবে, এবং আমার মনে হয় তিনি যথেষ্ট ক্যাপাবল এই রোলটা প্লে করার জন্য। এবং তাইজুল কিন্তু বাংলাদেশের, তাইজুলের ভালো পারফরমেন্সের উপর কিন্তু বাংলাদেশ তাকিয়ে থাকবে বলে আমি মনে করি এই সিরিজে। দুই দলের কিছু কি প্লেয়ারদের নাম যদি আমি বলতে বলি, তাহলে শ্রীলঙ্কা থেকে আমি ব্যাটসম্যান হিসাবে বেছে নিব দিমুথ করুণারত্নে, দীনেশ চান্দিমাল এবং অ্যাঞ্জেলা ম্যাথুসকে। তাদের উপরে কিন্তু শ্রীলঙ্কান ব্যাটিং লাইন আপটা, বিশেষ করে টপ অর্ডারটা নির্ভর করবে। বোলিংয়ে তাদের পেস অ্যাটাককে নেতৃত্ব দিতে হবে বিশ্ব ফার্নান্দোকে, এবং আমরা কিন্তু দেখেছি যে লেফটি পেসাররা বাংলাদেশের বিপক্ষে তুলনামূলকভাবে ভালো করে থাকেন। বাংলাদেশের ব্যাটসম্যানরা কিন্তু লেফটি পেসারদের বিপক্ষে মাঝে মাঝে তাদেরকে একটু বেশি শেকি দেখা যায়। সো সেক্ষেত্রে বিশ্ব ফার্নান্দো কিন্তু পেস অ্যাটাকে শ্রীলঙ্কার মেন রোলটা প্লে করবেন, পাশাপাশি স্পিনার হিসাবে এমবুল দেনিয়া মেন রোলটা প্লে করবেন। বাংলাদেশি প্লেয়ারদের মধ্যে কি প্লেয়ার কারা বলে তুমি মনে করো?
বাংলাদেশি প্লেয়ারদের মধ্যে অবশ্যই হচ্ছে গিয়ে ফর্মে থাকা লিটন কুমার দাস, তিনি অবশ্যই হচ্ছে গিয়ে বাংলাদেশের সবচেয়ে কি প্লেয়ার হবেন, অ্যালং উইথ তামিম ইকবাল খান, যিনি, এই দুজন ব্যাটসম্যানই হচ্ছে গিয়ে আমার মাথায় আসছে যারা লাগাতার গত 2 বছর ধরে হচ্ছে গিয়ে কনসিস্টেন্টলি পারফর্ম করে গেছেন। এছাড়া আমরা জানি, আমি অলরেডি হচ্ছে গিয়ে বলেছি মমিনুল হকের কথা, তিনি সাগরিকাতে কি ধরনের ব্যাটিং করেন সেটি কিন্তু হচ্ছে গিয়ে আমরা সকলেই জানি, যে তার 11 টেস্ট সেঞ্চুরির 9টি কিন্তু হচ্ছে গিয়ে ওই মাঠে আসা, সেহেতু মমিনুল থেকে ওই এক্সপেকটেশনটা থাকবে। এবং সাথে সাথে হচ্ছে গিয়ে বাংলাদেশ দলের স্পিনাররা যদি হচ্ছে গিয়ে প্রতিপক্ষকে হচ্ছে গিয়ে হারাতে হয়, বাংলাদেশকে অবশ্যই 20 উইকেট নিতে হবে, বাংলাদেশ ইজ ক্যাপেবল অফ দ্যাট। এবং সেই 20 উইকেটের যেহেতু হচ্ছে গিয়ে চট্টগ্রামে খেলা, সেহেতু ম্যাক্সিমামই আসতে হবে কিন্তু হচ্ছে গিয়ে স্পিনারদের থেকে, সেহেতু স্পিনারদের কথা তুই অলরেডি হচ্ছে গিয়ে বলে ফেলেছিস যে যদি তাইজুল তো থাকবেই, অবশ্যই তাইজুল টিমে থাকবে, এবং সাথে সাথে হচ্ছে তাইজুলকে সাপোর্ট দেওয়ার জন্য যদি সাকিব থাকে, সাকিব অথবা হচ্ছে গিয়ে নাঈম মোসাদ্দেকের মধ্যে থেকে যে কেউ। আর এদের বাইরে হচ্ছে কি আমি আরেকজনের কাছ থেকে একটু এক্সপেক্ট করতেছি, তিনি হচ্ছে গিয়ে খালেদ আহমেদ। আমার বেশ পছন্দ হয়েছিল খালেদকে হচ্ছে গিয়ে সাউথ আফ্রিকা সিরিজে, তিনি যে লেন্থটাতে বলিং করছিলেন সেই লেন্থটা আমার খুব বেশ পছন্দ হয়েছিল। তিনি কিন্তু কনসিস্টেন্টলি হচ্ছে গিয়ে একটা মুভমেন্টও পাচ্ছিলেন, একটা ভিতরের দিকে মুভমেন্ট এবং বাইরের দিকে মুভমেন্ট, যেটা সচরাচর হচ্ছে গিয়ে বাংলাদেশি পেস বোলারদের কাছ থেকে দেখা যায় না। আমার ধারণা অ্যালান ডোনাল্ড যেহেতু তার সাথে কাজ করছেন, সেহেতু আমরা আরো একটা বেটার ভার্সন অফ খালেদ আহমেদকে দেখতে পাবো। তো আমার মনে হয় এরাই বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লেয়ার হবেন। একজনের কথা হচ্ছে কি আর একটু বলতে হয়, তিনি হচ্ছে গিয়ে মুশফিকুর রহিম। আমরা জানি যে হচ্ছে গিয়ে তিনি ফর্মে নেই, কিন্তু বাংলাদেশ টিমের যে ব্যাটিং কোচ জেমি সিডনস, তিনি কিন্তু হচ্ছে গিয়ে মুশফিককে বারবার ব্যাক করছেন, তিনি বলছেন যে মানে হি ইজ বিং হেডিং প্রিটি ওয়েল ইন দ্য নেটস। সেহেতু হচ্ছে গিয়ে সেই সেটা সেই কথা যদি হচ্ছে গিয়ে আমরা ধরে আগাই, আমরা কিন্তু আমরা জানি যে মুশফিক একজন জেদি প্লেয়ার, তিনি যখন তার কিন্তু এখন অলমোস্ট হচ্ছে গিয়ে পিঠ কিন্তু একেবারে দেয়ালে সেটে গিয়েছে, তো এই মুহূর্তে বাউন্স ব্যাক করাই কিন্তু একজন গ্রেট প্লেয়ারের স্বভাব। তো আমি আশা করছি যে মুশফিকও কিন্তু একটা একটা কামব্যাক একটা করবেন এই সিরিজে।
লঙ্কানরা এই সিরিজে একজন নতুন কোচের অধীনে খেলতে এসেছেন, ক্রিস সিলভারউড, সাবেক ইংল্যান্ড ফাস্ট বোলার। তার সাথে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড কয়েকদিন আগে 2 বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছে, এবং তার প্রথম অ্যাসাইনমেন্ট হচ্ছে বাংলাদেশের বিপক্ষে এই টেস্ট সিরিজ। পাশাপাশি শ্রীলঙ্কার অ্যাসিস্ট্যান্ট কোচ নাভিদ নওয়াজ, তিনিও কিন্তু এর আগে বাংলাদেশে কাজ করেছেন, তিনি বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের ট্রেনি হিসাবে কাজ করে গিয়েছেন। সো তার কাছ থেকেও কিন্তু শ্রীলঙ্কা বাংলাদেশের কন্ডিশন নিয়ে এবং সব কিছু নিয়ে বেশ একটা ভালো ধারণা পেতে পারে। কিছুক্ষণ আগে তুই যেটা বলছিলি যে অ্যালান ডোনাল্ড বাংলাদেশের পেস বোলিং কোচ, তিনি এই সিরিজে বাংলাদেশি পেসারদের কাছ থেকে বেশ উচ্চাশা পোষণ করছেন, এবং তিনি বিশেষভাবে যেটার কথা উল্লেখ করেছেন সেটি হচ্ছে ওল্ড বল বোলিং। বিশেষ করে তিনি বলেছেন যে প্রথম 20-30 ওভারে পেসারদেরকে একটু সামনে বল করতে হবে, যখন বলটা নতুন থাকে একটু সুইং পাওয়ার চেষ্টা করতে হবে, এবং আর্লি উইকেট পাওয়ার কথা তিনি বলেছেন যে প্রথম 20-30 ওভারের মধ্যে যদি শ্রীলঙ্কার 3-4টি উইকেট তুলে নেওয়া যায় তাহলে কিন্তু ম্যাচে বাংলাদেশ বেশ একটা শক্ত অবস্থানে চলে আসবে। পাশাপাশি তিনি আরেকটি বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন, যেটি হচ্ছে পুরান বলে পেস বোলারদের বোলিং। তিনি কিন্তু এই ধরনের সাবকন্টিনেন্টের কন্ডিশনে আমরা কিন্তু দেখে থাকি যে পুরান বলে পেসাররা রিভার্স সুইং পেয়ে থাকেন, এবং তিনি বাংলাদেশের পেসারদের এই বিষয়টি নিয়েও কাজ করছেন, এবং তিনি আশা করছেন যে যখন বলটা পুরান হবে তখন বাংলাদেশি পেসারদের বোলিংও এই যে রিভার্স সুইং এর ব্যাপারটি এই সিরিজে দেখা যাবে। পাশাপাশি বাংলাদেশের ব্যাটিং কোচ জেমি সিডনস, যিনি আসলে একটু আগে তুই বলছিলি যে মুশফিকুর রহিমকে নিয়ে এবং মমিনুল হককে নিয়ে তাদের অফ ফর্ম নিয়ে কথা বলেছেন, এবং তিনি আশা করেছেন যে এই সিরিজেই তারা দুজন রানে ফিরবে। শেষ করার আগে আরেকটি নিউজ বলতে যায়, যেটি হচ্ছে কয়েকদিন আগে ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ তাইজুলকে নিয়ে কথা বলছিলেন, এবং তিনি বলছিলেন যে তাইজুল যে বাংলাদেশ টেস্ট দলের একজন অন্যতম গুরুত্বপূর্ণ বোলার হওয়া সত্ত্বেও মাঝে মধ্যে তিনি কম্বিনেশনের কারণে বাদ পড়ে যান। যেহেতু বাংলাদেশ দলে সাকিব যখন খেলেন তখন কিন্তু তিনি মেইন স্পিনারের ভূমিকাটা পালন করেন, এবং তাইজুল যেহেতু বাঁহাতি স্পিনার সো অনেক সময় দেখা যায় যে কম্বিনেশনের কারণে তাইজুলকে না নিয়ে বাংলাদেশ একজন অফ স্পিনারকে খেলাচ্ছেন। তো এই ব্যাপারটি নিয়ে কিন্তু তাইজুল নিজেও ক্রিকবাজের সাথে কথা বলেছেন, এবং তাইজুল বলেছেন যে তিনি নিজেও এই ব্যাপারটিতে অবগত যে সাকিব ভাই যখন খেলবেন তখন হয়তো সবসময় তার দলে জায়গা নাও হতে পারে, তবে তিনি বলেছেন যে তিনি সবসময়ই দলে যখনই জায়গা হয় যখনই তিনি খেলার সুযোগ পাবেন তখনই তিনি নিজের সেরাটা দেওয়ার জন্য সর্বদাই প্রস্তুত থাকবেন। তাইজুল কিন্তু সম্প্রতি একটি অসাধারণ রেকর্ড করেছেন, তিনি এখন বাংলাদেশের হয়ে টেস্টে দ্রুততম 150 উইকেট শিকারী, এবং সর্বশেষ সাউথ আফ্রিকা সিরিজে তিনি এই রেকর্ডটি করেন, এবং যেটা বলছিলাম আগেও বলছিলাম যে এই সিরিজও কিন্তু তাইজুলের বোলিংয়ের উপর অনেক কিছুই ডিপেন্ড করবে বাংলাদেশের সাফল্য। এই ছিল মোটামুটি এই সিরিজ নিয়ে আমাদের প্রিভিউ, এবং 15 তারিখ থেকে খেলা শুরু হবে, আশা করি বাংলাদেশের জন্য এটি একটি খুব ভালো সিরিজ যাবে। এই সিরিজ নিয়ে এই সিরিজের রেজাল্ট নিয়ে তোর প্রেডিকশন কি?
প্রেডিকশন তো সবসময় হচ্ছে গিয়ে বাংলাদেশের পক্ষে দিতে ইচ্ছা করে, সবচেয়ে ভালো লাগতো যদি বলতে পারতাম যে বাংলাদেশ এই সিরিজটা হচ্ছে গিয়ে 2-0 জিতে যাবে, কিন্তু টু বি অনেস্ট এন্ড টু বি ফেয়ার আমার মনে হয় যে হচ্ছে বাংলাদেশ হয়তো একটা টেস্ট হচ্ছে গিয়ে এখান থেকে বের করে নিয়ে আসতে পারে। আমার কাছে সবচেয়ে লাইকলি যেটা মনে হচ্ছে যে টেস্ট সিরিজটা হয়তো 1-1 ড্র হবে, শ্রীলঙ্কা একটা ম্যাচ জিতে বের করে বের হয়ে আসবে, বাংলাদেশ একটা ম্যাচ জিতে বের হয়ে আসবে।
এই সিরিজের আরেকটা বিষয় যেটি সিরিজে বেশ প্রভাব ফেলতে পারে সেটি হচ্ছে বৃষ্টি। আমি মাত্রই চিটাগাংয়ের ওয়েদার আপডেট এবং ফরকাস্ট দেখছিলাম, তো আমি যেটি দেখলাম যে আগামী 6-7 দিনের প্রতিদিনই আসলে চিটাগাংয়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে হয়তো 5 দিন আমরা ফুল খেলা নাও হতে পারে, তবে চিটাগাংয়ের যে উইকেট সেখানে যদি 350-400 ওভারের মতো খেলা হয় তাও কিন্তু রেজাল্ট বের হয়ে আসার সম্ভাবনা খুবই প্রবল। তো যদি খেলা যদি বৃষ্টি বা এ ধরনের কোনো সমস্যার কারণে খেলা বন্ধ না থাকে তাহলে কিন্তু চিটাগাং টেস্টে এবং এরপর মিরপুর টেস্টে দুই টেস্টেই রেজাল্ট আসবে, এই বিষয়টা কিন্তু মোটামুটি নিশ্চিত ভাবে বলা যায়। সো বাংলাদেশি সাপোর্টার হিসেবে আমাদের আশা থাকবে যে বাংলাদেশ যেন দুটি টেস্টই জিতে নেয়, যদিও বাস্তবতা বলছে যে বাংলাদেশকে দুটি টেস্ট জিততে হলে সব বিভাগে আসলে বেশ ভালো পারফর্ম করতে হবে। টেস্টে বাংলাদেশের ব্যাটিং লাইন আপের যে সাম্প্রতিক করুণ দশা, সেখান থেকে ব্যাটসম্যানদেরকে বেরিয়ে আসতে হবে, পাশাপাশি বোলারদেরকেও কিন্তু 20 উইকেট নেওয়ার মতো ভালো বোলিং করে দিতে হবে। সব মিলিয়ে আমরা দর্শক হিসাবে একটা উপভোগ্য সিরিজ পাবো এই আশাবাদ রেখে আজকের মতো এখানে শেষ করছি। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পডকাস্ট নিয়ে আপনার যে কোনো মন্তব্য বা মতামত চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারেন slice of cricket@gmail.com এই ঠিকানা। খুদা হাফেজ।
এই স্লাইস অফ ক্রিকেট, ক্রিকেট বাজু সবখানে সব সময়।